রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শাফিয়ে উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনব। হামদে বারী তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। পাশাপাশি আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য ইনশাআল্লাহ তাবারক তাআলা। আর অনুষ্ঠানে অবশ্যই আপনাদের কল আর SMSগুলো আমরা অ্যাড করার চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। দর্শক, চলুন অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। তবে স্ক্রিনেও আমরা দৃষ্টি রাখি যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কী ইরশাদ করেছেন, এর তর্জমা স্ক্রিনে দেখানো হবে। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. قالوا ما بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. صدق الله العظيم.
سبحان الله سبحان الله مهان الله تبارك وتعالى قرآن پاکے আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, একজন মুমিন, একজন মুসলমান, একজন মানুষকে কিভাবে দুনিয়াতে চলতে হবে, সে কতটুকু পাবে, কতটুকু খাবে, কতটুকু রেস্ট, কতটুকু আরাম, কতটুকু ঘুম, কতটুকু দিন, কতটুকু রাত, আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বিষয় কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। যদি বান্দা সে মুমিন ব্যক্তি হয়, তবে কোরআনের বাহিরে সে কখনো যাবে না। কোরআন থেকে প্রত্যেকটা বিষয়ের সমাধান সে চাইবে, কোরআন থেকে প্রত্যেকটা বিষয়ের সমাধান সে নিবে যদি সে মুমিন হয়। আল্লাহ তাবারক তাআলা কোরআনকে সঠিকভাবে বোঝার, কোরআন মোতাবেক আমল করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আজকের চমৎকার এক বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য। আর আজকে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন আমাদের আব্দুল মুত্তালিব ভাই আছেন, আরমান ভাইও আছেন, আর সাথে আমাদের মেহেদী হাসান মাদানী আত্তারি ভাইও আছেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি আল্লাহ তাবারক তাআলা যে মানুষ সৃষ্টি করেছেন, এর মধ্যে মুসলমান আছে, আবার মুসলমানের মধ্যে মুমিন আছে, আবার সে মুমিনের মধ্যে প্রকৃত মুমিন বলেও ঘোষণা করা হয়েছে। কোরআনে পাকের বিভিন্ন জায়গাতে আয়াতে মোবারকার মধ্যে আল্লাহ তাবারক তাআলা প্রকৃত মুমিন কারা এ বিষয়ে ইরশাদ করেছেন। যদি তোমরা মুমিন হও, যদি তারা মুমিন হয়, যদি আল্লাহকে ভয় করো, যদি মুমিন হও আল্লাহকে ভয় করো, যদি মুমিন হও নেকির দাওয়াত দাও, যদি মুমিন হও জান্নাতের আশা করো, যদি মুমিন হও জাহান্নামকে ভয় করো, এভাবে করে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাবারক তাআলা প্রকৃত মুমিনের পরিচয় তুলে ধরেছেন। এমনকি কোরআনে পাকের মধ্যে একটি সুরাও রয়েছে এই নামে। তো এই প্রকৃত মুমিন কারা, তাদেরকে আমরা কিভাবে চিনব, আর আমি কি প্রকৃত মুমিন হতে পারলাম কি না, এক হলো মানুষ, তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ প্রায় জায়গাতে আয়াত নাজিল করেছেন, নাস বলেছেন, আবার মুসলমান, সে মুসলমানের মধ্যে আবার পার্থক্য আছে মুমিনের। সে মুমিনের মধ্যে যদি আমরা প্রকৃত মুমিন খুঁজতে চাই, তবে তাদেরকেও হয়তো যে নিদর্শন কোরআনে পাকের মধ্যে আলোচনা করা হয়েছে, বয়ান করা হয়েছে, ওই কোরআন মোতাবেক যদি আমরা খুঁজি তবে প্রকৃত মুমিন হয়তো আমরা খুঁজে পেয়ে যাব আমাদের সমাজে। প্রকৃত মুমিন কারা যাদেরকে কোরআনের ভাষায় এভাবে বলেছেন, আজকে ইনশাআল্লাহ তাবারকতালা প্রকৃত মুমিন নিয়ে আলোচনা করবো, শুনবো আল্লাহ চায়। আর অনেকগুলো দিক আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। সমাজের মধ্যে হাজারো মানুষ নিজেকে সুফি, সাধক এবং দরবেশ এবং আল্লাহওয়ালা, মুমিন, মুত্তাকি দাবি করছেন, কিন্তু কোরআন কাকে বলছে প্রকৃত মুমিন? তার সাথে যে দাবিদার তার সাথে কোরআনের ভাষার মিল আছে কি না? অনেকেই তো বলেন আমি সুফি, আমি সাধক, বা আমি মুমিন, মুসলমান, মুত্তাকি, আল্লাহওয়ালা। তো সেই প্রকৃত মুমিনের সাথে তার দাবির সাথে কতটুকু মিল আছে তাও আমরা আজকে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তা বারকতাল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন হামদে বাড়ি তাহলে আমরা শ্রবণ করবো অনুষ্ঠানে, এরপর মোবাইল থেকে আজকের বিষয় নিয়ে আলোচনাও শুনবো, এর পাশাপাশি আপনাদেরকে নাতের রসুলও শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদের হামদে বারি তালা শুনিয়ে দিন।
আল্লাহু আল্লাহু সবে আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জল্লা জালালুহু আল্লাহু 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 অখি কুল করি তোমারি গুণগান
চারিদিক শোনা যায় তোমারি শানোমান, পক্ষী কুল করে তোমারি গুণগান, চারিদিক শোনা যায় তোমারি শানোমান, কেউ বলে খোদা কেউ সুবহানহু, কেউ বলে খোদা কেউ সুবহানহু, আর সবাই বলে লা শরীকা লাহু।
আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু 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 আল্লাহু।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাশেদ মাদানী ভাইয়ের চমৎকার একটি হামদে বাড়ি তালা আমরা শুনলাম, আল্লাহ পাক কবুল করেনি। আজকের যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, প্রকৃত মুমিন, যেহেতু আব্দুল মুত্তালিব ভাই আমাদের সাথে আছেন, তার থেকে এই অনুষ্ঠানে আলোচনা শুরু করতে চাই। এরপর আনন্দবার কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি মুত্তালিব ভাই, আজকের বিষয় প্রকৃত মুমিনের কিছু পরিচয় যদি তুলে ধরতেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আবারও কিছু বলার শোনার তৌফিক দান করেছেন
মাশাআল্লাহ।
আর মানুষের সবচেয়ে বড় নিয়ামত বা একজন মুমিনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃত মুমিন। পৃথিবীতে বা আমরা যারা মুমিন হয়েছি, প্রত্যেকের মনে আশা থাকে যে আমি যেন কোনোভাবে প্রকৃত মুমিন হয়ে যাই। প্রকৃত মুমিনের যে সংজ্ঞা, যে বৈশিষ্ট্যগুলো কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে, বর্ণনা করা হয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো যেন আমার মধ্যে পাওয়া যায়। যদিও আমল না থাকে বা আমল করে না, কিন্তু আকাঙ্ক্ষা থাকে, যদি আমি ওইটা পেয়ে যেতাম বা ওই বৈশিষ্ট্য যদি আমার মধ্যেও থাকতো। বা পরিপূর্ণ মুমিন যারা, প্রকৃত মুমিন যারা, তাদের জন্য যে ফজিলতগুলো বর্ণনা করা হয়েছে,
সেই লোকটা কখন আসে জানেন?
জি,
যখন আমি নিজে ব্যক্তিগতভাবে জানতে পারবো যে প্রকৃত মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে এমন হেরেম শরীফ, কাবা শরীফের চাইতেও বেশি, তো তখন না আমার মধ্যে সেই লোভটা আসবে, ইস আমি যদি প্রকৃত মুমিন হতে পারতাম। প্রকৃতপক্ষে সেই প্রকৃত মুমিনের ফজিলত সম্পর্কে তো আমাদের অনেকের জানা নেই,
তো এর জন্য তো ইলমের বিষয়,
ইলমের বিষয়
আসলে কোনো কিছু জানার জন্য, বোঝার জন্য ইলমের প্রয়োজন। ইনশাল্লাহ সেই দিকে হয়তো কোনো একটা সময় আলোচনার মধ্যে আসবে যে আসলে ইলমটা কত বড় জরুরি বর্তমান সময়ের জন্য। আমি সেই একটা আয়াত দিয়ে শুরু করব। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনি যে বিষয়টা তুলে নিয়ে এসেছেন সেই প্রেক্ষাপটে এই আয়াতটা আসলে, যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরা ভয় পেও না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হবে, তোমরা সম্মানী হবে, তোমরা বিজয়ী হবে, শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন
মুমিন হও,
প্রকৃতপক্ষে মুমিন যদি তোমরা হও, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আসছে যে তোমরা উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হবে, তোমরা বিজয়ী হবে। এখন এই যে আয়াত রয়েছে, প্রকৃতপক্ষে মুমিন হলে আমরা উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হব, আমরা বিজয়ী হব। আজকে আমাদের চারপাশ নিয়ে যদি চিন্তা করি যে আসলে আমাদের আজকে অধঃপতনটা কোথায় হয়েছে, আজকে আমরা কেন এত ধামাচাপা আছি, আমরা কেন লাঞ্ছিত, কেন আজকে আমরা নিপীড়িত নির্যাতিত, এর একটাই কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, তোমরা তোমাদের সোনালী যুগের দিকে যখন তাকাবে তখন দেখতে পাবে তারা কি কি করেছে, তাদের কেমন ক্ষমতা ছিল, তারা পৃথিবী কিভাবে শাসন করেছে, তাদের মর্যাদার মূল কারণ কি ছিল, মুষ্টি কয়েক গুটি কয়েক সাহাবি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিভাবে পৃথিবীকে বিজয় করেছেন, কিভাবে তাদেরকে দেখা মাত্র মানুষ রাস্তা প্রশস্ত করে দিয়েছে,
সুবহানাল্লাহ,
একটাই কারণ তারা প্রকৃত মুমিন ছিল। সেই প্রকৃত মুমিনের যে বৈশিষ্ট্যগুলো তা আজকে আমাদের থেকে নাই বিদায়, আমরা আজকে বঞ্চিত, আজকে আমরা লাঞ্ছিত, আজকে আমরা অধঃপতনের দিকে। সুতরাং প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যগুলো কি, সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। যে পরিপূর্ণ মুমিনকে, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য, সেইগুলো আলোচনার জন্য আজকে আমাদের এখানে বসা, যে আমরা যেন এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদেরকে, আমাদের সন্তানকে যে প্রকৃত মমিন কেমন হওয়া উচিত এবং প্রকৃত মমিনের মর্যাদাটা কী এবং প্রকৃত মমিন হতে পারলে সমাজে আমার অবস্থানটা কোথায় দাঁড়াবে এবং একটা প্রকৃত মমিনের রাষ্ট্র গঠন করতে পারলে সেই রাষ্ট্র কতদূর পর্যন্ত আগাতে পারে সেই বিষয়গুলো হয়তো আজকে আমরা জানতে পারবো। এর মধ্যে অন্যতম যে বিষয়টি সেটা হচ্ছে যে আজকে আমরা অধঃপতন এবং প্রকৃত মমিন হতে পারি না, এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে আমরা একে অন্যের প্রতি বিদ্বেষ, একে অন্যের প্রতি আমাদের ভালোবাসা নেই। যে বিষয়টা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে প্রকৃতপক্ষে মমিন যারা আছে এরা একে অন্যের কি ভাই। সুতরাং তোমরা তোমাদের ভাই যারা আছে তারা একে অন্যের কি করো, তোমরা সুলাহ করো, সংশোধন করো, তাদেরকে তাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেগুলো নিজেদের মধ্যে তোমরা সংশোধন করে নাও। এটা হচ্ছে মমিনের একটি বৈশিষ্ট্য। এই যে মমিনের বৈশিষ্ট্যটি, সেই বৈশিষ্ট্যটি থেকে আজকে আমরা কোথায় আছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন বলা হয়েছে। যখন মুহাজির সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় চলে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদের মাঝে ভাই ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। সেই ভ্রাতৃত্বের বন্ধনের ব্যাপারে বলা হয় যে তখনকার যে মমিন আপন যে ভাই ছিল, আপন যে ভাই ছিল তার চেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের মধ্যে বন্ধন করে দিয়েছেন সেটা অত্যন্ত আরো সুদৃঢ় ছিল, আরো কার্যকরী ছিল। সেই ভাইটা সেটা কিসের উপরে ছিল, সেটা একটা ভিত্তির উপরে ছিল, সে মমিন, তুমি ও মমিন। সুতরাং মমিন এবং মমিনের যে ভ্রাতৃত্ব, যে ভাই, এটা প্রকৃত ভ্রাতৃত্ব, এটা প্রকৃত ভাই। আপনার সাথে আমার রক্তের ভাই, আপনি কারো যদি এরকম থাকে সে ভাই, সেও ভাই, একই মায়ের পেটের, কিন্তু একজন আরেকজন মমিন না, একজন মমিন আরেকজন মমিন না, সে কখনো ভাই হতে পারে না। আমরা নবীদের ঘটনা কোরআনে পাকের মধ্যে পড়েছি যে হযরত নূহ আলাইহিস সালাতুয়াসসালামের সন্তান যখন হযরত নূহ আলাইহিস সালামকে দাওয়াত কি অবজ্ঞা করলো, দাওয়াত গ্রহণ করলো না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন এটা আমার সন্তান, এ তো ধ্বংস হয়ে যাচ্ছে। তখন আল্লাহ তাআলা তার জবাবে বলেছিলেন যে সে তোমার আহাল না, সে তোমার বংশধর না। কারণ কেন বংশধর না, সে মমিন না। সুতরাং যে মমিনের যে সম্পর্কটা, মমিনের যে ভ্রাতৃত্বটা, এটা নির্ভরই করে আছে ইমানের উপর। সুতরাং আমি
এই বিষয় তো বারবার মাদানী চ্যানেলের দর্শককে আমরা সতর্ক করতেই থাকি, যদি কাউকে ভালোবাসবো তো আল্লাহ তাআলার জন্য, আমি কারোর সাথে শত্রুতা পোষণ করব সেটাও আল্লাহ তাআলার জন্য। এখন কার সাথে ভালোবাসা রাখবো, যদি সেই ভালোবাসাটা আল্লাহর জন্য হয় তবে সেখানে অবশ্যই মুমিনের প্রশ্নটা আসবেই, তাই না?
আমি ওইদিকেই আসছি যে আমাদের অধঃপতনটা হচ্ছে যে আজকে আমার সামনের ভাই একজন মমিন, তার ভালোটা আমি দেখতে পারি
না।
সে এগিয়ে যাচ্ছে, তাকে সাপোর্ট করা দরকার, সে জায়গায় আমি তাকে পিছন থেকে ধরে রাখছি যেন সামনে না এগিয়ে যেতে পারে। আজকে আমাদের সোনালী ইতিহাস, বিশ্বের যাবতীয় যত আবিষ্কার নিত্য নতুন দেখছি, কিসের উপর ভিত্তি করে এগুলো? সকল আমাদেরই যারা মুসলিম মনীষী ছিল তাদেরই আবিষ্কারের সূত্র। তারা চেষ্টা করেছে, তারা পৃথিবীকে জয় করেছিল, তাদের কথাগুলো আজকে সোনালী অক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায়। আজকে আমরা সেখান থেকে নেই বিদায়, আমরা আজকে সেখানে এসেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ভ্রাতৃত্ব বোধ, একে অন্যের প্রতি সাহায্য করার ব্যাপার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মুমিনু আলিফুন মালুফুন, যে মমিন হচ্ছে এরকম যে সে মানুষকে ভালোবাসবে এবং মানুষের ভালোবাসার প্রাপ্ত হবে। লা খায়রা ফি মান লা ইয়ালিফু ওয়া লা ইউলা, ওই মুমিনের মধ্যে, ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যে মানুষকে ভালোবাসে না এবং সে ভালোবাসার প্রাপ্ত হয় না। সে মুমিনের মধ্যে, সে ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই। সুতরাং আপনি যদি কল্যাণ পেতে চান, আপনি যদি উন্নতি পেতে চান, ওয়া আনতুমুল আআলাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলা যে আমাদেরকে বার্তা দিয়েছেন যে সম্মানের আসনে যদি তুমি অধিষ্ঠিত হতে চাও, সম্মান অর্জন করতে
চাও,
তাহলে নিজে ভালোবাসতে হবে এবং ভালোবাসা লাভ করতে হবে। যে বিষয়টা আপনি বলেছেন যে প্রকৃত মমিনকে, এর সংজ্ঞা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন, যেটা আপনি করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসবে তো শুধু আল্লাহ তাআলার জন্যই ভালোবাসবে। যে কারো সাথে শত্রুতা পোষণ করবে সেটা আল্লাহ তাআলার জন্যই হতে হবে। যে আল্লাহ তাআলার দিনকে অবজ্ঞা করছে, আল্লাহ তাআলাকে অস্বীকার করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করছে, ইসলামকে অবমাননা করছে, অবজ্ঞা করছে, ইসলামের অনুশাসন মেনে চলছে না, যখন এই বিষয়গুলো কোনো ব্যক্তির মাঝে পাওয়া যাবে তখন তাকে অবজ্ঞা করা, তাকে অপছন্দ করা, সেটা আল্লাহ তাআলার জন্য হবে। যে সেই ক্ষেত্রে আপনি তাকে অপছন্দ করতে পারেন। তো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, তৃতীয় যে বিষয়টা, যে কাউকে কোনো কিছু প্রদান করা সেটা আল্লাহ তাআলার জন্য,
আল্লাহ তাআলার জন্যই হবে।
আমাদের যদি আমরা হিসাব করে দেখি যে আমরা কাউকে প্রদান করছি সেটা আমাদের নিজের স্বার্থ, আজকে তাকে দিচ্ছি দুদিন পরে যেন সে আমার বিপদে আসে, আজকে তো আমি বিয়েতে দাওয়াত করছি হ্যাঁ সে যেন আমাকে তার বিয়েতে দাওয়াত করে, হ্যাঁ আজকে আমি তার মিছিলে যাচ্ছি সে যেন পরবর্তীতে আমাকে সাপোর্ট করে, আজকে তাকে আমি সাপোর্ট করছি বিপদে পড়লে সে যেন আমাকে উদ্ধার করে, এরকমটা হলে হবে না। সে ব্যক্তি নিজের ইমানকে পরিপূর্ণ করে নিল। সুতরাং এই চারটা বৈশিষ্ট্য আমাকে নিজের আগে মিলিয়ে দেখতে হবে,
আমার মধ্যে আছে কিনা,
আমার মধ্যে আছে
কিনা, আমি কি অতটুকু অর্জন করতে পারলাম কিনা, যে এই চারটা বিষয় যখন আমার সামনে আসে আর সেই চারটা বিষয়ে ব্যাপারে যে এরশাদ করা হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আমি সেই মোতাবেক নিজেকে পরিচালনা করতে পারি কিনা। অনেক সময় এসে আরমান ভাই প্রকৃত মুমিন দাবি করি কিন্তু এমন জায়গাতে এসে সেই স্থানটা ধরে রাখতে পারি না, আমরা সেখানে ধরে রাখতে পারি না, বিক্রি হয়ে যাই বা অন্যের হয়ে যাই বা কারো মুখাপেক্ষী হয়ে যাই, প্রকৃত মুমিনের জায়গাটার ধরে রাখতে পারি না। সব কাজগুলো তো ঠিকই করলাম কিন্তু এমন একটা সময় চলে আসলো আমি নিজেকে বিক্রি করে দিলাম, আমি আর সেই মুমিনের জায়গাতে আমি আর নেই, এখন এই লাস্ট পর্যায়ে এসে আমার যেটা করার দরকার ছিল আল্লাহ তাআলার জন্য এখন আর আল্লাহ তাআলার জন্য নেই, আমি এখন কারো জন্য হয়ে গেছি। এই যে কারো জন্য হয়ে গেলাম তো তখন মনে করতে হবে প্রকৃত মুমিনের জায়গা থেকে আমি সরে দাঁড়িয়েছি। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে মুমিন নারী, মুমিন পুরুষ, মুমিন পুরুষ, মুমিন নারী, মুমিন পুরুষ, মুমিন নারী প্রায় আয়াতে পাকের মধ্যে আসছে না, যারা মুমিন নারী পুরুষকে কষ্ট দেয় এ ব্যাপারে আসছে, যারা মুমিন পুরুষ নারীকে নারীর উপর নির্যাতন চালায় তাদের ব্যাপারে আসছে, যারা মুমিন পুরুষ আছে নারী আছে তাদের দাওয়াতকে অর্থাৎ তাদের নেকির দাওয়াতকে অমান্য করে এ ব্যাপারে আসছে। বিভিন্নভাবে আল্লাহ তাবারক ও তাআলা এই মুমিন নারী যারা এবং পুরুষ যারা তাদের মর্যাদার কথা আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন। এখন এমনটাই আমার মনে হয় না কি আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো তো দেশের বড় বড় পদে যারা আছে এমপি মন্ত্রী যারা আছে তারা যখন রাস্তায় বের হয় তাদের সাথে দুই তিন গাড়ি গার্ড দেওয়ার জন্য লোক থাকে, সিকিউরিটি গার্ড থাকে, তারা যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হয়, আগে থেকেই রোড গার্ড ক্লিয়ার রাখা হয়, এমনটা হতে পারে না কি আমি রাস্তা দিয়ে চলবো আমার সাথে কোনো গার্ডের দরকার নাই আর আমার সামনে কোনো যানজটও থাকবে না, ক্লিয়ারভাবে আমি সামনে চলে যেতে পারবো, এটা মুমিনের দ্বারাই সম্ভব।
বড় একটা এখানে দুনিয়াতে আমরা এসেছি আর যদি মুমিন হয়ে না যেতে পারি তাহলে আমাদের মানে মতো অপদার্থ বা আহাম্মক আর কেউ হবে না, কেননা দুনিয়াতে ফার্স্ট টাইমেই আমরা এসেছি আর এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট রয়েছে, এরপরে আর ফিরে আমি আসব না। তো আমার রব তাআলা আমার জন্য কি আদেশ করেছে এবং মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা কি আদেশ করেছে, দেখুন এগুলো সব এই যে আজকে যে আলোচনা হচ্ছে এবং আমার মদিনী ইসলামী ভাই যে আলোচনা করলেন চমৎকার কথাগুলো বলেছেন, যদি এই দুটি কথাই যদি আমরা যদি মনে রাখতে সক্ষম হয়ে যাই তাহলে আমরা প্রকৃত মুমিন আমরা হতে পারবো। মুমিন দেখুন এখন আমি নিজেকে মুমিন এর দাবি করছি কিন্তু আমার থেকে আমার মা সন্তুষ্ট নেই, আমার বাবা সন্তুষ্ট নেই, আমার স্ত্রী সন্তুষ্ট নেই, আমার ছেলেমেয়েরা সন্তুষ্ট নেই এবং আমার প্রতিবেশীরা সন্তুষ্ট নেই, তাহলে বুঝে নিতে হবে কি আমি মিথ্যা দাবিদার। আমি যখন আমার পরিবারের লোকেরা সন্তুষ্ট আমার উপরে নেই তো আমার রবও আমার উপরে সন্তুষ্ট হতে পারে না। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি নবী করিম রাউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা মুমিন হতে পারবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না তোমরা একের অপরকে ভালো না বাসো, একের অপরকে ভালো না বাসো। তো সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একের অপরকে ভালোবাসি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন না শুধু নিজের বন্ধুদেরকেই ভালোবাসলে হবে না বরং আরও যে মুসলমান আছে তাদেরকেও ভালোবাসতে হবে এবং তাদেরও হক আদায় করতে হবে। তো আমি শুধু নিজেরটাই দেখছি আর নিজের বন্ধুদেরকেই আমি দাম দিচ্ছি কিন্তু আমাদের আর আশেপাশে যারা আছে তাদেরকে যদি আমি ইগনোর করি তাহলে তো আমি কামিল মুমিন হতে পারবো। দেখেন শুধু আমি মুসলমানের উপরে দয়া করলাম, দেখেন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে যাতে যে প্রাণীগুলো রয়েছে
এমনকি পিঁপড়া আছে তার উপরেও দয়া করতে হবে, এটা নাকি অযথা তাকে কষ্ট দেই বা তাকে মেরে ফেলি এমন যাতে না হয়। মুমিন সেই আছে যার হাত দিয়ে কোনো মুসলমান কষ্ট না পায়।
এটা তো হাদিসে মোবারক না?
জি।
ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা নিজের হাত আর জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচবে না।
আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানকে কষ্ট দিল মূলত সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। তো এই জন্য আমাদেরকে দেখতে হবে, আচ্ছা শুধু কষ্ট বলতে প্রহার করা নয়, মুখ দিয়ে বললেও কষ্ট পেয়ে যায়, ইশারা ইঙ্গিতেও কষ্ট পেয়ে যায়, বা তার পিছনে থেকে আমি কিছু বললাম পরে সে শুনলো এতেও সে কষ্ট পেয়ে যায়, তার হক আত্মসাত করলাম এতে তো সে কষ্ট পাবেই। আমরা যে ধর্ম পেয়েছি আর যে আমরা ইসলামে আছি এটা এত সহজও না আর এত কঠিনও না, কিন্তু আমরা মনে হয় এটাকে কঠিন বানিয়ে দিয়েছি। একটা কথা আছে জাকির ভাই, দেখুন প্রত্যেকটা দেশের এক একটা বর্ডার হয়।
জি।
তো আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের নারীর উপরেও বর্ডার করে দিয়েছে।
জি জি জি।
বর্ডার করে দিয়েছে সেটা কিভাবে? যেভাবে আমরা কোনো দেশে বিনা পাসপোর্ট এবং বিনা ভিসাতে আমরা ক্রস করতে পারি না, আমরা যেতে পারি না, অনুরূপভাবে প্রত্যেক মুসলমান নন নারীর উপরেও আল্লাহ তাআলা কিছু বর্ডার করে দিয়েছে কি তুমি এখানে যেতে পারবে না, কোথায় যেতে পারবে না, যেখানে আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছে তুমি সেখানে যেতে পারবে না, ঠিক আছে, তুমি এই কথা বলতে পারবে না, কোন কথা বলতে পারবে না যে কথা বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছে, তুমি সেদিকে হাত বাড়াতে পারবে না কোন দিকে যেদিকে আল্লাহ তাআলা নিষেধ করেছে, তুমি সেই জিনিস দেখতে পারবে না কোন জিনিস যে জিনিস আল্লাহ তাআলা দেখতে নিষেধ করেছে, তুমি সেই জিনিস শুনতে পারবে না যে জিনিস শুনতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। তো আমরা মুসলমান আছি আর আমাদেরকে মুমিন হয়ে দুনিয়া থেকে যেতে হবে যাতে করে আমাদের কবর ভালো হয়ে যায়, আমাদের হাশর ভালো হয়ে যায়। আর যদি আমি মুমিন হয়ে যেতেই পারলাম না, মানুষকে কষ্ট দিলাম, মানুষের হক আত্মসাত করলাম, মা বাবাকে কষ্ট দিলাম, তারপরে মিথ্যা বললাম, গীবত করলাম, চুগলি করলাম, হাসাদ করলাম, লৌকিকতা আমি করলাম, তাহলে তো আমি কামিল মুমিন হতে পারবো না। আর যদি আমি কামিল মুমিন নাই হতে পারি তবে কবরের মধ্যে তো আমি কোনো ভালো প্রতিদান পাবো না। তো এই জন্য যেমন আমার মদিনী ইসলামী ভাই বললেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুষ্টিময় সাহাবা কেরাম পুরো দুনিয়াতে রাজত্ব করলেন, কেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন জেরুসালেম যখন জয় হলো তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটি মাত্র উট নিলেন, অথচ আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশাহ একটা উট নিলেন, অথচ আরও প্রোটোকল তো হওয়া উচিত ছিল, সৈন্য দল বল হওয়া উচিত ছিল, ঘোড়া উট আরও অনেক, কেন বিজয় হয়েছে তো একটা শানভাবে তিনি যাবেন, কিন্তু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাত্র একটি উট নিলেন। কোথায় যাচ্ছেন কি দেশ জয় হয়েছে আমি সেখানে যাচ্ছি ভিজিট করার জন্য, দেখার জন্য আমি যাচ্ছি। তো এমন সুযোগ যদি কেউ পায় তো অনেক দলবল নিয়ে যাবে, অনেক প্রোটোকল নিয়ে যাবে, কিন্তু একটা উট মাত্র নিলেন আর নিজের গোলাম আসলামকে নিলেন। মদিনা থেকে জেরুসালেম অনেক পথ রয়েছে, তো কিভাবে আমরা যাব? তো ওনারা কিছু মাইল ডিভাইড করে নিলেন, বললেন ঠিক আছে তুমি 10 মাইল তুমি উঠে থাকবে, আমি তোমার রশি ধরে থাকবো।
আচ্ছা,
আর 10 মাইল আমি থাকবো, তুমি উঠে রশি ধরে থাকবে। কে বলছে? আমিরুল মুমিনিন। কাকে বলছে?
গোলামকে।
গোলামকে বলছে। আচ্ছা ঠিক আছে, এভাবে যাচ্ছেন তো কখনো গোলাম উপরে আর আমিরুল মুমিনিন নিচে আর রশি ধরে যাচ্ছে, পথ অতিক্রম করছে। যখন বর্ডারের দিকে পৌঁছবেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওই সময় পাড়ি ছিল আসলামের, গোলামের, গোলাম উপরে উঠে বসে আছে আর ওমর ফারুক রশি ধরে যাচ্ছে। তো দূর থেকে জেনারেল কর্নেল গুলো বড় যারা ছিল তারা দেখছে কি যে রশি ধরে আছে সেই তো দেখতে ভালো লাগছে, সে গোলাম, আর যে উপরে বসে আছে সে তো অত সুন্দর দেখতে নয়, কিন্তু যে রশি ধরে আছে সে মানে এত সুন্দর আছে, আপনাদের যে আমিরুল মুমিনিন উনি এমন দেখতে, বা কোনো ঠাট বাট নেই, কোনো শান শকত নেই, উনি না যে রশি ধরে আছে না উটের, উনি আমিরুল মুমিনিন,
সুবহানাল্লাহ,
উনি পুরো অর্ধ বিশ্বের ইনি আমিরুল মুমিনিন, ইনি বাদশাহ রয়েছেন। বলে কি বলো? বলে হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? বাদশাহ তো সবসময় উপরে থাকে, তার ঠাট বাট, তার শান শকত, তার প্রোটোকল, কিন্তু ইনি আমিরুল মুমিনিন আর গোলামের রশি ধরে রয়েছে। এটাই তো ইসলামের সৌন্দর্যতা,
সুবহানাল্লাহ,
এটাই তো ইসলামের সৌন্দর্যতা, আর এটা একটা মুমিনের পরিচয় রয়েছে। তো মুমিন কে হবে? মুমিন অহংকার থেকে মুক্ত হবে, আর মমিন একের নিজে থেকে অন্যকে বেশি প্রাধান্য দিবে, এটাই হচ্ছে মমিনের বৈশিষ্ট্য।
প্রকৃত মমিনের পরিচয়ের ব্যাপারে বা প্রকৃত মমিনের কিছু আলামতের কথা কিন্তু কোরআনে পাকের মধ্যে তুলে ধরা হয়েছে এবং হাদিসে মোবারাকার মধ্যে মুমিন যারা তাদের কি কি বৈশিষ্ট্য থাকবে, মুমিন যারা তাদের কি কি গুণাবলী থাকবে, মুমিন যারা তারা কোন কোন কাজ থেকে বেঁচে থাকবে, মুমিন দ্বারা কোন কাজগুলো বেশি হবে, এগুলো হাদিসে মোবারাকার মধ্যেও নবী রাহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেছেন। তো আমরা শুনব আরও কিছু কথা, আমাদের মেহেদি মাদানী ভাইও আছেন তার থেকে। এর আগে একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করি অনুষ্ঠানে শুনি আমরা, এরপরে মেহেদি ভাই থেকে কিছু আলোচনা আজকের বিষয় নিয়ে আমরা শুনবেন। সবাই জি আমাদেরকে নাচ শুনিয়ে দিন একটু।
আরতি আনাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে সাইতা
আই থাকি যাইতাম ঘুরি ঘুরি ও
নূরি মদিনা সাই সাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আশা সালাম দিয়ুম হাতে যাই নবীর রওজাত সালাম দিয়ুম সোনার মদিনাতায় হাতে যাইয়ুম হাতে যাই নবীর রওজাত সালাম দিয়ুম সালাম দিয়ুম ইয়া রাসূলুল্লাহ হাতে যাইয়ুম সোনার মদিনা হাতে যাইয়ুম সোনার মদিনা নবীর রওজাত সালাম দিলে রওজাত সালাম দিলে মনত শান্তি
মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, হয়তোবা কালাম চট্টগ্রামের ভাষায় যে ভাষাই পড়ুক না কেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা কোন ভাষায় না হয় বলেন? চট্টগ্রামের ভাষা হোক, বাংলা ভাষা হোক, বা উর্দু হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, আরবিক হোক, যে ভাষাই হোক না কেন, নবীর প্রশংসা তো নবীর প্রশংসাই। উম্মত যখন নিজের ভাষায় আমার নবীর প্রশংসা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশংসা তার কখনো বৃথা যাবে না, কাজে লাগবে ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা এমন কোনো দেশ নেই
জি,
বা এমন কোনো ভাষা নেই
রাইট,
যে ভাষার মধ্যে হয় না,
হয় না,
আলহামদুলিল্লাহ
আল্লাহ তাআলার দয়া অনেক
বড়। শুধু আমরা তো চট্টগ্রামের ভাষায় আমরা কালাম শুনলাম, এমনি ভাবে চায়না ভাষায় রয়েছে, তামিলে রয়েছে, গুজরাটে রয়েছে, তারপরে জার্মান ভাষার মধ্যে রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমনভাবে মনোনীত করেছেন, আর এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান দান করেছেন, এমন শান আল্লাহ তাআলা কাউকে দান করেননি। এবং প্রত্যেকটি জবানে, প্রত্যেকটি ভাষাতে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান হচ্ছে,
আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও ইশকে রসুল অন্তরে ধারণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে থাকা সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দুইটা কল নেই মেহেদি, এবার ইনশাআল্লাহ আপনার থেকে কিছু শুনবেন ইনশাআল্লাহ। জি, দর্শকের কল শুনিয়ে দিই।
না, আমি গো থেকে মোহাম্মদ আক্তার বের মদিন থেকে খুবই ভালো লাগে, তখন ওই দেখি এখন আমি ব্যক্তি দিয়ে আপনাদের খুবই ভালো লাগে, এবং আমি ইনশাআল্লাহ পাঁচত্ব নামাজ করি এবং আমার ঘরের সবাই পাঁচত্ব নামাজ করে, এবং সবারই আমি বলি তুমি মদিনা চ্যানেল দেখো, আমার জন্য দোয়া করেন।
মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক, মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিচ্ছেন, আপনার কাছে ভালো লাগে, আল্লাহ তাআলা কবুল করুক। পরবর্তী কল দেন।
আমি শরীয়তপুর থেকে বলছি, মাদানী টেলিভিশন দেখতে খুব ভালো লাগে, যেহেতু আপনারা সবাই ইসলামের আদর্শ, আপনারা কথাবার্তা আমার ছেলেরাও শুনে আমিও শুনি, আপনারা কথাবার্তা ভালো লাগে।
মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। যে কথাগুলো আপনি মাদানী চ্যানেলে শুনছেন, আপনার পরিবারের লোকেরা শুনছে, আপনি শুনছেন, ছেলেরাও শুনছে, একবার কি চান না আপনি এই সকল লোকের সাথে দেখা করার জন্য, বা একসাথে নামাজ আদায় করার জন্য, বা দোয়ায় হাত তোলার জন্য? হ্যাঁ, মাদানী চ্যানেলে দোয়া হয় আর আপনি ঘরে বসে অংশগ্রহণ করছেন, এমনটা কি মনে হয় না কি একবার যাই, গিয়ে এদের সাথে দোয়ায় হাত তুলি, এত ভালো ভালো কথাগুলো এরা বলে? আপনি যে অভিমত দিচ্ছেন সেটার উত্তরই আমি দিচ্ছি আপনাকে। আপনার জন্য দাওয়াত শরীয়তপুর থেকে, আপনি এত সময় লাগবে না, মাত্র আড়াই ঘন্টা সময় লাগবে যদি আপনি আসতে চান। ডিসেম্বরের 19-20-21 তারিখ ইনশাআল্লাহ তাবারক ও তাআলা দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি আপনার সন্তানদেরকে নিয়ে বা আশেপাশে যারা আছে বন্ধুবান্ধব তাদেরকে নিয়ে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় আসেন। বৃহস্পতিবার সকালে পৌঁছে যাবেন, ফজর পরে রওনা করবেন, আর আপনি পৌঁছাতে পৌঁছাতে ইজতেমাও শুরু হয়ে যাবে 10টা বাজে। শুক্রবার দিন তো আপনি বন্ধ থাকে, শনিবার দিন আল্লাহ চাই জোহরের নামাজের পরে বিদায় হয়ে যাবে, আখেরি মোনাজাত হয়ে যাবে, চলে যাবেন। যদি সম্ভব হয় 3 দিনে মাদানী কাফালা সফর করে নেবেন। তো আসেন, যেটা মাদানী চ্যানেলে দেখেন বা শুনেন এটা যদি প্র্যাকটিক্যাল সামনে পান, তাদের কথাগুলো সামনে থেকে শুনতে পান, তাদের থেকে যদি কিছু ইবাদত শিখতে পারেন, তাদের থেকে কিছু আমল শিখতে পারেন, ভালোই ভালো, তাই না? দাওয়াত আমার পক্ষ থেকে শরীয়তপুরের ভাইয়ের মাধ্যমে তো পুরো বাংলাদেশ না পুরো পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়ে দিলাম। যে যেখানে আছি আমরা সেখান থেকে আসি। আসিস আরমান ভাই, আল্লাহ তাআলার অনেক বড় দয়া, মাদানী চ্যানেল দেখে বাংলাদেশের, আমি তো বলবো প্রত্যেক জেলার লোক আসে, বাংলাদেশের প্রত্যেক জেলার লোক আসে মাদানী, যদিও বা কোথাও মোবাইল পৌঁছায় নাই কিন্তু মাদানী চ্যানেলের মাধ্যমে তারা চলে আসছে।
গতবারে ইস্তমাতে আমরা বসেছিলাম, জি অ্যাটেন্ড করেছি আমরা, তো অনেক ইসলামী ভাই এসেছে, তো কারণ আমার একা একা এসেছে তো আমরা বসতে দিয়েছি। তাহলে কিভাবে আপনি আসলেন, কোথায় বাড়ি? বলে কি মাদিনী চ্যানেল দেখেছে, আমার আমার ওয়াইফ বলেছে কিনা তোমাকে যেতে হবে, তো আমি তার প্রেশারে বা তার কথাতে আমি এখানে এসেছি, তাই আর বলেছে কি তুমি ওখানে যাও, তুমি অনেক কিছু দেখতে পারবে, শিখতে পারবে। তো আলহামদুলিল্লাহ সবজাল মাদিনী চ্যানেলের মাধ্যমে অনেকেই আসছে এবং এখানেও অনেক ইসলামী বোন যারা দেখে, তো ইসলামী বোনদের অনেক ভূমিকা আছে, তারা তো দেখে এবং তারা নিজের ভাই বাবা নিজের স্বামীকেও ইস্তমাতে পাঠায়।
গত বছর আরো একজন আসছিল বরগুনা থেকে, তার ঘর থেকেও তাকে বলছে যে ইস্তমাতে আপনাকে যেতে হবে, দাওয়াত দিচ্ছে, বারবার দাওয়াত দিচ্ছে। তো কল সেন্টারের নাম্বার তার কাছে ছিল আর মাদানী চ্যানেল থেকে অ্যাড্রেস নিল, এয়ারপোর্টে পৌঁছে গেল ইস্তেমার মাঠে, তো মার গেট দিয়ে ঢুকতেই তিনি কল করছেন। তো কল করার পরে বললেন যে জাকিরবের সাথে কথা বলবো, আমি কথা বললাম, বললো ভাই দাওয়াত দিয়েছিলেন না মাদানী চ্যানেলে, চলে আসছি। এখন যে একজন মানুষ বরগুনা থেকে আসছে তার জেলার লোক কোথায় আছে কমপক্ষে তাকে তো আমাকে সেখানে পৌঁছে দিতে হবে। তারপরে গেলাম গিয়ে তাকে বরিশালের যে ব্লকটা আছে অর্থাৎ যেখানে বরিশালের সবাই থাকে ওখানে তাকে পৌঁছে দিয়ে আসলাম। তো ভালোবাসা মোহাব্বত আল্লাহ পাক কবুল করে নিক। যে যেখান থেকে আমরা অনুষ্ঠান দেখছি 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার দাওয়াত সবার জন্য, আপনি নিজে আসেন, নিজের ভাইকে নিয়ে আসেন, নিজের বাবাকে নিয়ে আসেন। আর একটা কথা মনে রাখবেন, আপনার একটা ভাই আছে যে ভাইটা নামাজও পড়ে না, কথাও শুনে না, আর অবাধ্য এলাকার মধ্যে অশান্তি সৃষ্টি করে, ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে, কোনো মতে এই ভাইটাকে বুঝিয়ে 3 দিনের ইজতেমাতে নিয়ে আসেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়বে আর 2 দিন দোয়া করবে, আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারক তাআলা যদি তার তকদিরে হেদায়তের পথ থাকে তবে ইনশাআল্লাহ তাআলা সে পেয়ে যাবে। আর এই কষ্ট এই যন্ত্রণা আপনাকে আর সহ্য করতে হবে না, সে নিজের থেকে ভালো হবে এবং মানুষকে সে দাওয়াতও দেবে। আরও কিছু কল আছে শুনে নেই, জি কল শুনিয়ে দিই।
আমনবাড়িয়া থেকে বলছি, আমি নিয়মিত মাদানী দেখতে চেষ্টা করি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে মাদানী চ্যানেল দ্বারা আমরা যেভাবে উপকৃত হচ্ছি, করে আমার ফ্যামিলি অনেক উপকৃত হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের সকল দর্শক এবং সবাইকে মুবারকবাদ
মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক, এভাবে করে সাথে থাকবেন আশা রাখি। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ সাদান, আমরা চ্যানেল চতুর্দেই আমরা চ্যানেলটা খুব ভালো লাগে, আমাকে অনেক কিছু শিখছি।
জি চ্যানেল দেখবেন, চ্যানেলের কথাগুলো শুনবেন, আমলও করবেন, দাওয়াতও গ্রহণ করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ শওকত আলী, আমি মাদানী চ্যানেলের দর্শক, আমি আমার ফ্যামিলি সবাই মাদানী চ্যানেলকে ধন্যবাদ দেই, আর এটা দেখে আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি মাদানী চ্যানেলকে, আমরা সুস্বাগত জানাচ্ছি, আর আমাদের পরিবারের জন্য মাদানী চ্যানেল আমাদের প্রতি দোয়া করে, আমরা দোয়া করি মাদানী চ্যানেল দীর্ঘজীবী হোক।
মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক। আপনি নিজেকে কখনো মাদানী চ্যানেলের দর্শক ভাববেন না। হ্যাঁ, মিডিয়াতে কথা বলতে গেলে অনেক সময় বলতে হয় এমন করে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিন্তু আপনি নিজেকে দর্শক ভাববেন না, আপনি মাদানী চ্যানেলের পরিবারের একজন লোক। যখন আপনি পরিবারের লোক আর এই চ্যানেলের পুরোপুরি দায়িত্ব আপনার কাছে, আপনি কিভাবে দাওয়াত দিবেন, কিভাবে এই চ্যানেলটাকে ঘরে ঘরে পৌঁছানো যায়, কিভাবে এই এই চ্যানেলের উন্নতি কিভাবে দেখতে চাই, আর কতটুকু সহযোগিতা দরকার, যখন আমার হয়ে যাবে না, আপনি যখন বলা শুরু করবেন আমি মাদানী চ্যানেলের পরিবারের একজন, তখন আপনার দ্বারা এটা সম্ভব। আল্লাপাক কবুল করে নিক ইনশাআল্লাহ তাবারকতালা। কিছু কথা আমরা মেহেদি মাদানী ভাই থেকে শুনি, প্রকৃত মুমিন কারা এ সম্পর্কে নিয়ে। জি ভাই।
জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই কোরআন শরীফে আসলে মুমিনের ফজিলত সম্পর্কে অগণিত আয়াত রয়েছে,
জি জি জি,
এবং মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কেও অনেক অসংখ্য আয়াত রয়েছে। তার মধ্যে থেকে দুইটি আয়াত মুমিনের ফজিলত সম্পর্কে বলতে চাবো।
জি।
একটি হচ্ছে যে সূরা বাইগিনার মধ্যে বলা আছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, অর্থাৎ নিশ্চয়ই যে সকল ব্যক্তি ইমান এনেছে এবং সৎ কাজ করেছে,
জি,
তারা সকল সৃষ্টির শ্রেষ্ঠ।
সুবহানাল্লাহ।
তাহলে মুমিন ব্যক্তিকে সকল সৃষ্টির
শ্রেষ্ঠ
বলা হয়েছে কোরআন শরীফে। এবং আরেকটি আয়াত মুমিনের ফজিলত সম্পর্কে বলতে চাই, সেটা হচ্ছে যে সূরা বাকারার মধ্যে বলা হচ্ছে অবাশ্বিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত,
জি,
আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
সুবহানাল্লাহ।
অর্থাৎ হে হাবিব, আপনি খুশির সংবাদ দিয়ে দিন, তাদেরকে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে,
জি,
তাদের জন্য এমন জান্নাত, এমন বাগান রয়েছে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত।
সুবহানাল্লাহ।
এই দুইটি ছিল হচ্ছে অনেক অসংখ্য আয়াতের মধ্যে থেকে এই দুইটি আয়াত হচ্ছে মুমিনের ফজিলত সম্পর্কে। এখন তাহলে আমাদেরকে জানতে হবে, এবং সেটি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের বিষয়, যে প্রকৃত মুমিন। আসুন আমরা কোরআন শরীফ থেকেই জেনে নিই যে প্রকৃত মুমিনের আসলে বৈশিষ্ট্য কী।
জি।
সূরা আনফালের মধ্যে আছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন তারা যখন তাদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হয় তাদের হৃদয় আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যায়।
আল্লাহ আল্লাহ।
তারপর এই আয়াতে মুমিনের পাঁচটি বৈশিষ্ট্য বলা হয়েছে। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, যখন আল্লাহ তাআলার জিকির করা হয় তখন মুমিনের হৃদয় আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যায়, কেঁপে যায়।
জি।
দ্বিতীয়টি হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যখন তাদের সামনে কোরআন শরীফের তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
এবং ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ তাআলার উপরে তারা ভরসা করে, তাওয়াক্কুল করে। তারপরে যে বৈশিষ্ট্য বলা হয়েছে আল্লাযীনা ইউকিমুনা সলা,
জি,
এবং তারা নামাজ কায়েম করে, অমিম্মা রযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে।
সুবহানাল্লাহ।
এই যে পাঁচটি
বৈশিষ্ট্য,
সুবহানাল্লাহ, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তাদেরকে কোরআন শরীফ কি বলতেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্ক।
সুবহানাল্লাহ।
তারাই হচ্ছে প্রকৃত মুসলমান।
সুবহানাল্লাহ।
তো আমরা এই বিষয়টা দেখে নেই যে আসলে আমাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা, তাহলেই আমরা আসলে বুঝতে পারবো যে আসলেই আমরা প্রকৃত মুমিনের ক্যাটাগরির মধ্যে আসতে পারছি কিনা। যদি না থাকে, চেষ্টা করি এই গুণগুলো নিজের মধ্যে
আর
নিয়ে আসার।
পারবে না,
জি,
এটা সম্ভব না, এটা কখনো আল্লাহ তাআলা বান্দাকে চাপিয়ে দেন না,
না,
বান্দার দ্বারা পসিবল না, সেটা আল্লাহ কখনো বান্দার উপরে চাপিয়ে দেন না। যেটা বান্দা পারবে, যেটা পসিবল, ওটাই আল্লাহ বান্দার উপরে দিয়েছেন। তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করো, সফলতার মালিক আল্লাহ। যদি বান্দা চেষ্টা করে এই কোয়ালিটিগুলো অর্জন করার জন্য, তবে আল্লাহ তাআলা তাকে দান করবেন, তাই না?
জি, অবশ্যই। এই ছিল হচ্ছে কোরআন শরীফের আয়াত দিয়ে আসলে প্রকৃত মুমিনকে, তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা চেষ্টা করলাম বলার। এবং এখন একটি হাদিস শরীফ বলবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। অর্থাৎ চারটি জিনিস যদি মুমিনদেরকে সামনে রেখে বলছে যে চারটি বিষয় যদি তোমাদের মধ্যে থাকে, আর এই চারটি বিষয় ছাড়া দুনিয়ার যদি আর কোনো কিছু তোমাদের না থাকে, তাহলে তোমাদের কোনো দুঃখ নেই, কোনো আফসোস করার উচিত নয়। সেই চারটির মধ্যে থেকে প্রথমটি হচ্ছে সিদকুল হাদিস,
জি,
অর্থাৎ সত্য কথা বলা। এখন তো আমরা আমাদের সমাজে যদি দেখি যে মিথ্যা কথা বলাটা, এটা আমরা সমাজের মধ্যে যেটা দেখি, মানুষ বলে থাকে মিথ্যা কথা বলতে পারা, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে খারাপ জিনিস চালিয়ে দেওয়া, এটা মানুষ এখন আমাদের সমাজে প্রতিভা মনে করে। আসলে এটা কোনো প্রতিভা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা কথা বলা থেকে হেফাজত করুক, এটা হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তো প্রথমটা হচ্ছে সিদকুল হাদিস, অর্থাৎ সত্য কথা বলা। তো আসলে এখন এমন একটা পরিস্থিতি, মানুষ যখন কোনো এমন কিছু পরিস্থিতি চলে আসে যখন সত্য কথা বললে সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু তারপরেও সেখানে সত্য কথাই বলা উচিত,
রাইট?
তো আসুন এই সম্পর্কে আমরা একটা ছোট্ট ঘটনা শুনি। হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করছেন,
জি,
এবং এদিকে আবু জেহেল কাফের মালাউন মাআজাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করার ঘোষণা দিয়েছে এবং বলেছে যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরিয়ে দিতে পারবে তার জন্য অসংখ্য উপহার
বাহিনী সেট করে দিল, সে যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে বের হতে না পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মোবারকের চতুর্পাশে পাহারাদারও দাঁড় করিয়ে দিয়েছিল,
সফরে বের হয়ে গেছিল এবং ঘোষণা দিয়ে দিল যে যেই ব্যক্তি ধরে দিতে পারবে তার জন্য 100টি উট, 200টি রূপার
মুদ্রা
এবং আরো অসংখ্য পুরস্কৃত করার ঘোষণা দিল। তো পুরো আরব খুঁজতে বের হয়ে গেল যে ধরে দিতে পারলেই তো পুরস্কৃত হতে পারবো, নিতে পারবো। তো এখন কয়েকজন ব্যক্তি, এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ চেনে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ চেনে না, কিন্তু তারা সন্দেহ করলো আমরা যে ব্যক্তিকে খুঁজছি সেই তো ইনি নয়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে কে এই ব্যক্তি? এখন দেখেন এমন একটা পরিস্থিতি, একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা, আরেকদিকে সত্য কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যে কখনোই মিথ্যা কথা বলেন।
আল্লাহু আকবার!
এখন সত্যি কথা বলার পরীক্ষা, আরেকদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত,
জি,
যে জায়গায় সত্যি কথা বললে যদি বলে দেয় যে এটা হুজুর আলাইহিস সালাম,
এটা ক্ষতি করে বসে,
ক্ষতি করে বসবে,
জি।
তো এখন দেখেন তখনকার যুগে তো মূলত এখনকার মতো এত ম্যাপ ছিল না, ঠিক আছে? তো তখনকার যুগে যখন কোনো রাস্তা বা এমন কোনো জায়গায় দুই রকমভাবে আসলে সফর করতো, একটা হচ্ছে কাফেলাবদ্ধ হয়ে,
জি,
কাফেলার মধ্যে কেউ না কেউ রাস্তা চেনে তার পিছুটে
বা বিজ্ঞ লোক তারা নিয়ে নিতেন সাথে,
আরেকটা হচ্ছে কেউ যদি একজন ব্যক্তি যদি কোনো জায়গায় সফর করে আর সেই জায়গায় রাস্তা চেনে না তখন কাউকে ভাড়া করে নেওয়া হতো, সফর সঙ্গী হিসেবে, যাতে করে সঠিকভাবে সেই রাস্তায় পৌঁছাতে পারে। তাকে আসলে আরবিতে বলা হয় হাদি, পথ প্রদর্শক, গাইড। আমরা ইংলিশে যদি বলতে চাই সহজে অনেকেই বুঝবে, ইংলিশে এখন সবাই বোঝে। তো এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি জবাব ইখতিয়ার করলেন, এমন একটি কৌশল অবলম্বন করলেন যে সত্যি কথা বলাও হয়ে গেছে
এবং শত্রুর হাত থেকেও বাঁচা যাবে
অবশ্যই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হাদা হাদিয়ুন ইয়াহদিনী ইলা সিরাতিল মুস্তাকিম,
সুবহানাল্লাহ, সুবহান,
বললেন যে ইনি হচ্ছে আমার পথ প্রদর্শক, যিনি আমাকে সঠিক রাস্তায় নিয়ে যায়,
সুবহান,
নিয়ে যাবে। তো তারা মনে করলো আচ্ছা ইনি হয়তো গাইড, ওই যে বললাম যে
ওই জামানার যেটা একটা কালচার
প্রচলিত ছিল। আর এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনের
কথা
প্রকাশ করে দিল এবং তারও জবাব,
আর এটা তো সত্য কথাই না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ প্রদর্শক, তাই না? আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখান,
জি জি
জি।
তো এই হচ্ছে মিথ্যা কথা কোনো অবস্থাতেই বলা উচিত না,
আর মুমিন থেকে সেটা কখনো আসেই না।
হ্যাঁ,
মিথ্যা বলার তো চিন্তা ভাবনাই মুমিন করে না,
জি, মাশাআল্লাহ। তো প্রথমটি ছিল হচ্ছে সিদকুল হাদিস,
জি।
তারপরেরটা হচ্ছে ওয়াহিফুল আমানা, আমানতের হেফাজত করা। কারণ আমানতের হেফাজত করার মধ্যে দুইটি জিনিস চলে আসে, একটি তো হচ্ছে কারো সয় সম্পদ যদি কারো কাছে আমানত হিসেবে রাখে তার হেফাজত করা, আরেকটি হচ্ছে কারো কোনো বিষয় যদি, গোপনীয় বিষয় যদি জেনে যায়, কারো কোনো কথা যদি জেনে যায় অপরকে না জানা,
এটাও হেফাজত করা,
এটাও হেফাজত করা। তৃতীয়টি হচ্ছে ওয়াহুসনুল খুলুক, অর্থাৎ ভালো ব্যবহার। দেখেন শুধুমাত্র ভালো করে সালাম করে হাসি মুখে মুসাফা করে নেওয়াটাই হুসনে খুলুকের মধ্যে পড়বে না, হ্যাঁ এটি এর একটি অংশ,
জি,
কিন্তু আমরা সুন্দরভাবে কথাও বলে নিলাম, পিছনে গিয়ে তারই ব্যাপারে গীবত করছি, চুগলি করছি, এটা কখনোই হুসনে খুলুকের মধ্যে
হতে পারে না,
হতে পারে না। চতুর্থটি হচ্ছে হালাল খাবার,
জি,
হালাল লোকমা গ্রহণ করা। তো এই চারটি বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে প্রকৃত মুমিন হচ্ছে তারাই যাদের ভিতর এই চারটি বৈশিষ্ট্য থাকবে, এবং এই বৈশিষ্ট্য যার ভিতর থাকবে তার ভিতর যদি দুনিয়ার আর কোনো কিছু না থাকে সে যেন কোনো আফসোস
না করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সান্ত্বনামূলক হাদিসে মোবারাকা, যদি আমার উম্মতের কারো মধ্যে এই চারটি গুণ থাকে, চারটি বিষয় থাকে, আর যদি কিছু নাও পায়, সে যেন আফসোস অনুশোচনা না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সান্ত্বনামূলক হাদিসে মোবারাকা যদি আমরা আমল করি, নিজের মধ্যে এই গুণগুলো নিয়ে আসি, হয়তো বা ইনশাআল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারক অনুযায়ী নাজাত পেয়ে যাব। মুতালিব ভাই যে আলোচনা করছিলেন, কিছু অংশ বাকি রয়ে গেছে, আপনার আলোচনা পরিপূর্ণ হয়নি সম্ভবত।
জি, আমি সেই বিষয়ে আবার একটু দৃষ্টিপাত করবো যে ওয়ান্তুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন, যেটি আসলে আমরা আসলে অধঃপতন কিসের কারণে আজকে লাঞ্ছিত, আর আমরা কেন এত পিছিয়ে পড়েছি। মেহেদী ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন যে ওয়াজিলাত কুলুবুহুম, যে তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায়। মুফাসসিরিন কেরামগণ বলেন যে আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয় সেটি দুই ভাবে। একটি তো হচ্ছে যে যারা জান্নাত জাহান্নামের বয়ান যখন শুনে, কোরআনে পাকের মধ্যে অসংখ্য বর্ণনা এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কবরের আজাবের কথা বর্ণনা করেছেন, কেয়ামতের দিন কতটা ভয়াবহ হবে সেই বর্ণনা করেছেন। তো এক শ্রেণী আছে এই বর্ণনাগুলো শুনে আল্লাহকে ভয় করে, আর আরেক শ্রেণী আছেন আল্লাহ তাআলার রুবুবিয়াত এর শান শুনে তারা আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা খালিক, আল্লাহ তাআলা কাহ্হার, এই যে আল্লাহ তাআলার যে গুণগুলো রয়েছে আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, তো এইগুলো শোনার পর এক শ্রেণী আছে তারা আল্লাহ তাআলাকে ভয় করা শুরু করে। তাদের জন্য জাহান্নামের প্রয়োজন নেই, কেয়ামতের ভয়াবহতা লাগে না, কবরের আজাব তাদের এগুলো শোনার প্রয়োজন পড়ে না। তো তারা হচ্ছে আসলে মুমিনদের উপরের, আর এই সকল ব্যক্তিরা হচ্ছে নবী রাসূল সিদ্দিক এবং পরিপূর্ণ আউলিয়া কারাম, যারা ঠিক আছে কামিল মুমিন, যারা তাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আল্লাহ তাআলার নাম শুনেই আল্লাহ তাআলাকে ভয় করা শুরু করে দিবে। পরিপূর্ণ মুমিনের একটি বৈশিষ্ট্য এ ব্যাপারে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি।
আল্লাহ,
সকল মানুষ যে আছে সবচেয়ে বেশি আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এবং আল্লাহ তাআলার পরিচয় ব্যাপারে আমি সবচেয়ে বেশি জানি মানুষের মধ্যে। অর্থাৎ আল্লাহ তাআলার যে পরিচয় রয়েছে, আল্লাহ তাআলা যে সত্তা কিরকম তিনি, সেই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি
কেউ
জানে না। তো আমরা আজকে পিছিয়ে পড়ার কারণ হচ্ছে, এক তো হচ্ছে যে আল্লাহ তাআলার ভয় তো আমাদের কাছ থেকে চলে গেছে, দ্বিতীয়ত যে বিষয়টা রেখে আমি গিয়েছিলাম যে আজকে আমরা একে অপরকে সাহায্য করা ছেড়ে দিয়েছি। মুসলিম উম্মা যখন একে অন্যের হাত ধরে চলবে, সেটা যদি মুষ্টি কয়েক হয়, তখন তার দ্বারা সফলতা অর্জন করা সম্ভব। যেহেতু আল্লাহ তাআলা প্রতিশ্রুতি করেছেন যে একজন মুমিন সে কয়েকজন অমুসলিমকে পরাজিত করতে পারে সক্ষম, সেটা কখন, যখন বন্ডিংটা সেরকম ভাবে থাকবে, যখন বন্ডিং আপনার মাঝে সেরকম ভাবে থাকবে আপনি সকল কিছু অর্জন করা সম্ভব। মুমিনের মধ্যে সেই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মুমিন বান্দা অপর কোনো মুমিন বান্দার প্রয়োজন মেটানোর জন্য ব্যস্ত থাকে, আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দেন, আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দেন। যখন কোনো মুমিন বান্দা অপর মুমিন বান্দার জন্য কোনো আয়েব কোনো ত্রুটি এই বিষয়গুলো সে লুকিয়ে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ত্রুটিগুলো লুকিয়ে রাখবেন। আল্লাহ তাআলা সাত্তারুল উয়ুব, আমি নিজেকে নিয়ে যদি একটু ভাবি যে আমার মধ্যে কত ধরনের উয়ুব আছে, কত ধরনের ত্রুটি আছে। আজকে তো আমরা একজন ব্যক্তির সামান্য একটি ত্রুটি পড়লে তার ফ্যামিলি সংক্রান্ত, তার ছেলে মেয়ে এমন কোনো অন্যায় করে ফেলেছে, চারজন একসাথে চায়ের দোকানে বসে ওই ব্যক্তির যে মান সম্মান আছে সব দুলি মিশিয়ে দিই, অর্থাৎ তার যত আয়েব আছে সবগুলো আমরা কি করি মানুষের সামনে তুলে ধরি, তো আল্লাহ তাআলা সাত্তারুল উয়ুব, আমার আপনার যে উয়ুব গুলো রয়েছে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলা লুকিয়ে তো আজকে রাখছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেগুলো লুকিয়ে রাখবেন যদি আমরা মুমিনের আয়াতগুলো লুকিয়ে রাখি, অন্যথায় সকল মানুষের সামনে আমার আয়াত প্রকাশ পেয়ে যাবে। সুতরাং আমাদেরকে এই মুমিনের আয়াত বা মুমিনকে নিয়ে সমালোচনা করার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন
করতে হবে।
আরেক হচ্ছে মানুষের মুসিবত দূর করা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি মানুষের মুসিবত দূর করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুসিবত সমূহের মধ্যে থেকে মুসিবত দূর করবেন। যে দিনের মুসিবতের ব্যাপারে তো মাদানী চ্যানেলে প্রায় আলোচনা করে, সেই মুসিবত কেমন হবে, সেদিন আল্লাহ তাআলা মানুষের মুসিবত দূর করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন তো হচ্ছে একটি ইমারতের মতো, একটি ভবনের মতো, যেখানে প্রত্যেকটা ইট অপর ইটকে কি করে শক্তিশালী করে, প্রত্যেকটা ইট অপর ইটকে শক্তিশালী করে, এটা হচ্ছে মুমিনের ব্যাপারে বলা হচ্ছে। সুতরাং আমি আপনি আমার সমাজের মধ্যে যত মুমিন রয়েছে প্রত্যেকে আমরা একটি অপরটি ইটের মতো, একটি ভবন ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত যখন ইটগুলো সুরক্ষিত থাকে। আমি যদি নিজেকে সরিয়ে নেই বা আমি আমার কথার মাধ্যমে কোনো ইটকে সরিয়ে দেই, তখন বুঝতে হবে এই ইমারতের মধ্যে দুর্বলতা চলে এসেছে। আজকে যা মুসলিম উম্মার মধ্যে দেখা যাচ্ছে, আজকে কেন আমাদের আমরা 100-200 কোটি মুসলমান হওয়ার পরে লাঞ্ছিত হব, কেন আজকে 200 কোটি মানুষ হওয়ার পরে আমরা মার খাব, কেন আমরা 200 কোটি মানুষ হওয়ার পরে অধঃপতনের দিকে যাচ্ছি, এর একটাই কারণ আমরা নিজেদের ইটগুলো আমরা ভেঙে ফেলেছি।
একত্ববোধ যেটা আছে বা ঐক্য যেটা আছে সেখান থেকে আমরা সরে দাঁড়িয়েছি।
আর সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে ওয়াংতুমুল আ'লামনা ইন কুনতুম মুমিনিন, যে উচ্চ মর্যাদা আসন হওয়ার জন্য, উচ্চতায় পৌঁছার জন্য, বিজয় লাভ করার জন্য, প্রকৃত মুমিন হওয়ার যে বৈশিষ্ট্য কিতাবের মধ্যে পাওয়া যায়, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনার মধ্যে যেটা আমাদের সামনে আসে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন আর তিনি বলছেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সকল কিছু পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি শুধু আমার নাফস, আমার জান ব্যতীত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, কখনো সম্ভব না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত আমি তোমার নাফসের চেয়ে, আমি তোমার জানের চেয়ে আমি তোমার নিকট পছন্দনীয় না হব, প্রিয় পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। কার ব্যাপারে বলা হচ্ছে এই কথাটা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তির মতো, যিনি ইসলামে প্রবেশ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপাধি দিয়েছেন ফারুক, এবং যার উপাধি ফারুকে আজম, যিনি সত্য মিথ্যার পার্থক্যকারী, তিনি বাতিল এবং হকের পার্থক্যকারী, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমার প্রাণ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকট তোমার প্রাণের চেয়েও বেশি পছন্দনীয় হব না, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। সেই যে ওয়াদা ওয়ান্তুমুল আ'লামনা, সেদিকে আমি বারবার যাচ্ছি, যে কেন আজকে আমরা পিছিয়ে, আল্লাহ তাআলার প্রতিশ্রুতির পরেও, যে আল্লাহ তাআলা বলছেন আমরা তো অসম্মানিত জাতি, আমাদের আসন তো সম্মানের স্থানে হওয়া উচিত, তারপর কেন আমরা পিছিয়ে? সেই একটা জায়গায় আমি আসছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তখন তৎক্ষণাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজের সিদ্ধান্ত
পরিবর্তন করলেন, আল্লাহ, আল্লাহর শপথ করে বলছি,
জি,
লা আনতা, যে আপনি অবশ্যই অবশ্যই, আহাব্বু ইলাইয়া মিন নাফসিকা, এই মুহূর্তে আমার প্রাণের চেয়ে আপনি অধিক প্রিয় আমার।
সুবহানাল্লাহ।
তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়ে বলবেন, আল আনা ইয়া উমর, এই মুহূর্তে তোমারটা ঠিক আছে। এখন আমাদের যে অবস্থা বা বর্তমান যে প্রেক্ষাপটের যে অবস্থা, আল্লাহ তাআলা
এখানে একটু আমি আপনার কথা কাটবো আরমান ভাই, এই এই উক্তি, এই বাণী আল্লাহ রসুলের কাদের জন্য ছিল? সাহাবা একরামের জন্য। সাহাবা একরাম না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই দিন এই কথা না বলতেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারোনি এখন পর্যন্ত, তবে আজ পর্যন্ত এটা কিন্তু ওইভাবেই থেকে যেত। এখন যেই পরিস্থিতি, যেই অবস্থা, এটা আরও মারাত্মক লেভেলে চলে যেত যদি আল্লাহ নবী ওই দিন এই ইরশাদে কারিমা না করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী জানতেন, আর জেনেই বলে গেলেন যে যদি তুমি নিজের জানের চাইতেও আমাকে ভালোবাসতে না পারো, প্রকৃত মুমিন হতে, খাঁটি ইমানদার হতে
এখানে পারবে না। ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমান আনলেন,
জি,
তো প্রকাশ্যভাবে আজান শুরু হয়ে গেল, প্রকাশ্যভাবে নামাজ শুরু হলো, এবং যারা বেদিন ছিল তো তারা ভয় পেতে লাগলো কি ওমর ইমান নিয়ে এসেছে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আচ্ছা আমি ইমান আনলাম, তো আমিও কামিল ইমানদার হতে পারলাম না, মুমিন হতে পারলাম না। তো এখানে শর্ত একটাই আছে কি মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়ে বেশি
ভালোবাসতে
হবে। এই যে ঘটনা সারমর্ম মতো একটা হাদিসের মধ্যে চলে আসে না, যে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের নাফস, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, পিতামাতা সবার চেয়ে আমি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত খাঁটি প্রকৃত মুমিনের যে সংজ্ঞা আমরা
হতে পারবো
খুঁজছি, যে প্রকৃত মুমিনের সন্ধানে বা প্রকৃত মুমিন আসলে কে, এই এক কথার মধ্যে চলে আসে।
আর প্রকৃত মুমিন হওয়ার যে ফজিলতের কথা ইসলামের মধ্যে দেখি, একটা জমানা এমন শুনছি না আমরা যারা ধর্মীয় কিতাব পড়ি, আমরা প্রায় সময় এই ইতিহাস পাই যে প্রকৃত মুমিন যারা, আল্লাহর প্রিয় যারা হয়েছে, তারা রাস্তা দিয়ে হাঁটলেও অমুসলিম তাদের হাঁটা দেখে ইসলাম কবুল করছে। প্রকৃত মুমিন যারা, তারা যখন একে অপরের সাথে কথা বলছে, সেই কথা বলা দেখে অমুসলিম মুসলমান হয়েছে। প্রকৃত মুমিন যারা, তাদের গুণাবলী যখন অমুসলিম শুনছে, প্রকৃত মুমিনের গুণাবলী শুনে অমুসলিম মুসলমান হয়েছে, এমন রেকর্ড তো অসংখ্য পাওয়া যায় কিতাবের মধ্যে, অসংখ্য পাওয়া যায়। যদি একজন প্রকৃত মুমিনের কথা বলার স্টাইল দেখে অমুসলিম মুসলমান হয়, তো সেই মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে কেমন? একজন প্রকৃত মুমিনের ফজিলত শুনে যদি একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে, তো সেই মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে কেমন?
যে বিষয়টা, এই যে ঘটনার পর একটি আয়াত আমি শেয়ার করতে চাচ্ছিলাম
জি,
যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যে প্রকৃতপক্ষে মুমিনের যে ঘটনা, এই ঘটনা তো, এই ঘটনা থেকে আমরা তো বুঝতে পারি যে প্রকৃত মুমিন হতে হলে নিজের নফস থেকে, নিজের প্রাণ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃতপক্ষে মুমিন সে যে আল্লাহ পাকের উপর ইমান এনেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর সে সন্দেহের মধ্যে পতিত হয়নি। প্রকৃত মুমিনের একটি বৈশিষ্ট্য এখানে বর্ণনা করা হয়েছে। আজকে আমাদেরকে যেভাবে সন্দেহের মধ্যে ফেলানোর চেষ্টা করা হচ্ছে, আমি একটি রিসালা শুরুতে যে মুমিনের তারিফ, মুমিনের
গুণাবলী,
মুমিনের
সংজ্ঞা, আচ্ছা
মুমিনের সংজ্ঞা যখন করতে গেল, সে মুমিনের সংজ্ঞা গিয়ে করতে গেলে সে সংজ্ঞাটা এভাবে করেছে যে মুমিন হচ্ছে সেই যে আল্লাহ তাআলার উপর ঈমান আনে, সে আর কিছু বলেনি। এখানে তার মুমিনের সংজ্ঞার তারিফ শেষ হয়ে গেছে, সংজ্ঞা শেষ হয়ে গেছে। সেখানে রসুলের প্রয়োজন পড়েনি, বা মুমিন হওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে সেটা সে প্রয়োজন মনে করেনি।
আচ্ছা,
তার সম্পূর্ণ কিতাবের পরে, এরপরে যে সে কেন করেনি সেটাও আমরা জানি। সমাজের মধ্যে দেখা যায় যে আল্লাহ এবং রসুলের নাম যদি একত্রে নিয়ে আসা হয় তাহলে শিরিক হয়ে যাবে,
এই জন্য কথা বলে বদবক,
শিরিক হয়ে যায়। এই জন্য সে ঈমানের তারিফই এখানে শেষ করে দিয়েছে যে আল্লাহর উপর ঈমান আনবে। যদি তারিফ এখানে শেষ হয়ে যায় তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা ইহুদি যারা ছিল, তারা তো আল্লাহ তাআলার উপর ঈমান আনতো, তারা কেন তাদেরকে আবার নতুন করে ঈমান আনার দাওয়াত দেওয়া হলো? তো প্রশ্ন তো এরকম আসতে পারে। তো আমি যে বিষয়টা বলছি, তার কিতাব সে এখানে শুরু করেছে মুমিনের সংজ্ঞা দিয়ে যে আল্লাহ তাআলার উপর ঈমান আনলেই বাস, ঈমানের সংজ্ঞা হয়ে গেছে। পরবর্তীতে সে যতগুলো আয়াত এনেছে, প্রত্যেকটা আয়াতের মধ্যে সে যে সে আয়াতগুলোর মধ্যে এরকমই ছিল আল্লাহ এবং রসুলের নাম একসাথে, যেমন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের কথা একসাথে এসেছে। এমন কি যত আয়াত সে নিয়ে এসেছে প্রত্যেকটা আয়াতের সাথে
আল্লাহ এবং রসুলের কথাই আলোচনা।
তো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন
জি,
যেখানে আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনতে হবে, এবং প্রকৃত ঈমানের সংজ্ঞা এটা ইন্নামাল মুমিনুনাল্লাযিনা। আল্লাহ তাআলা বলছেন, দেখেন কথাটা, ইন্নামাল মুমিনুনাল্লাযিনা, মুমিন তারাই, এরপর আবার কি, আমানু বিল্লাহ
জি,
যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, এবং রসুলের উপর ঈমান এনেছে
জি।
তো যে ভালোবাসা থেকে আমাদেরকে আজকে বিচ্ছুরিত করা হচ্ছে, যে ভালোবাসা থেকে আজকে আমাদেরকে দূরে সরানো হচ্ছে, যে ভালোবাসা থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা এই নির্যাতিত, আজকে এই বঞ্চিত, আজকে এই নিপরিত, যে ভালোবাসার শিক্ষা হযরত উমরের মাধ্যমে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে বুলন্দ যদি পেতে চাও, মর্যাদা যদি পেতে চাও, বিজয় যদি পেতে চাও, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া
কোনো উপায় নেই,
কোনো উপায় নেই।
রাইট,
তিনি যে পন্থা, তিনি যে আমাদেরকে রাস্তা দেখিয়ে গিয়েছেন, সেই পথ অনুসরণ করে আমাদেরকে আবার সেই সোনালী যুগে ফিরে যেতে হবে, অন্যথায় সম্ভব।
এখানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এখন থেকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, সাহাবা কেরাম শুনলেন তো বুঝে নিলেন সাহাবা কেরামগণ কি, না আমি যদি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাই এবং প্রকৃত মুসলমান এবং মুমিন হতে চাই, তাহলে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন উহুদের যুদ্ধে, তো অমুসলিমরা কী করলো, একসাথে তীর বর্ষণ করতে শুরু করে দিল। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা রয়েছেন, তো আমার মনে এখানেই শহীদ করে দেওয়া যায় ভালো হবে, ওরা ভাবলো। তো যখন তীর বর্ষণ করতে শুরু করলো, তো এক সাহাবি রসুল
জি
দৌড় দিয়ে আসলেন, সম্ভবত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মা মুরগি আছে না,
বাচ্চাদেরকে এভাবে ডানার মতো নিয়ে নেয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দেহ দিয়ে এইভাবে ঢেকে নিলেন।
আল্লাহু আকবার।
আর এদিকে তীর বর্ষণ হচ্ছে, এক দুই তিন চার পাঁচ শত শত তীর বর্ষণ হলো, যত লাগার তীর লাগলো, তালহা রাদিয়াল্লাহু তাআলাকে ওই সাহাবী রাসূলকে যত তীর লাগার তীর লাগলো। এদিকে যখন সাহাবা কেরাম দেখলেন, আরে এটা কি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পেয়ে আর সাহাবীকে একা পেয়ে তারা এত তীর বর্ষণ করছেন, তখন কি করলো, তারাও তীর বর্ষণ করতে শুরু করলো আর তারা পিছনে সরতে লাগলো। যখন ওই সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু সরানো হলো, তো সেখানে 70টি তীর লাগা ছিল।
আল্লাহ।
আর যখন একটু জুদা করা হলো, তো ওনার দেহ থেকে প্রাণ বের হয়ে গিয়েছিল। তো সাহাবা কেরাম আলিম রিদওয়ানের এটা আকীদা ছিল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এই জন্য বলেছেন না, করু তেরে নাম পে জা ফিদা, না বস এক জা দো জাহা ফিদা, দো জাহা সে ভি নহি জি ভরা, করু ক্যা করোড়ো জাহা নহি। তো সাহাবা কেরামের এটা আকীদা ছিল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমাদের জান উৎসর্গ হোক। তো যদি আর এটাও তারা ইচ্ছা পোষণ করতেন কি একটা জানকে যদি শত জান হতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমি কুরবান করে দিতাম। এখানে একটি সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলার কথা আরজ করতে চেষ্টা করব। হযরত সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা বলেন কি যে ব্যক্তি এটা পছন্দ করে কি আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক, তবে তার উচিত হবে কি সে যাতে মুসলমানকে ভালোবাসে এবং তাদের প্রতি দয়া করে, যে এরকম করবে সেই প্রকৃত মমিন হবে। তো আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, কারণ আজকে সামান্য গরম বা সামান্য মশার কামড় আমরা সইতে পারি না, এটা খুবই মানে কষ্টকর, এটা সামান্য।
জি,
তো জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর রয়েছে, দুনিয়ার যে আগুন আছে লোহাকে গলে ফেলে, এরপরে ইটকেও মাটি দিয়েছে ইট হয়ে যায়, এত মানে আগুন প্রখর, নিমিষেই মানুষকে ছারখার করে দেয়। আর এই আগুনই জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ, ঠিক আছে? তো এই আগুন থেকে কেউ বাঁচতে পারে না, দুনিয়ার আগুন থেকে বাঁচতে পারে না। আরেকটি রিওয়ায়েতে এসেছে কি এই আগুনই দুনিয়ার আগুনই প্রত্যেক দিন দোয়া করে কে আল্লাহ তুমি আমাকে সেই আগুনের সাথে মিশাইও না।
আল্লাহ।
সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা বলেন কেউ যদি এটা পছন্দ করে কি আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক, তাকে রক্ষা করুক, তো তার উচিত হবে সে যাতে অপর মুসলমান ভাইকে যাতে মোহাব্বত করে আর তার উপরে যাতে দয়া করে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য।
রাইট রাইট রাইট। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুমিনের যে বৈশিষ্ট্যর কথা আমরা শুনছি আমল করার তৌফিক দান করুক। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানের কথা আমরা শুনে আসছি, আউলিয়া একরামের কথা শুনে আসছি, প্রকৃত মুমিন যারা তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনার পড়ার জন্য অধ্যয়ন করার জন্য বাংলাদেশ ছাড়তে হবে না। আপনি ঘরে বসে প্রকৃত মুমিনের যে বৈশিষ্ট্য রয়েছে তা আপনি অধ্যয়ন করতে পারবেন এবং জানতে পারবেন। আর প্রকৃত মুমিন হতে হলে আপনাকে ঘর ছাড়া হতে হবে এটা না, প্রকৃত মুমিন হতে হলে আপনাকে দেশ ছাড়া হতে হবে এটাও না, প্রকৃত মুমিন হতে হলে সমাজ থেকে বিতাড়িত হবেন এটাও না। প্রকৃত মুমিনের সম্মান শুরু থেকে ছিল আর আজও আছে, আর যতদিন ইসলাম আছে ততদিন প্রকৃত মুমিনের সম্মানও থাকবে সমাজের মধ্যে। এটা আপনি চারদিকে যদি তাকান একটু আপনার আশেপাশে, তো আপনি দেখবেন একজন প্রকৃত মুমিন নামাজি ব্যক্তিকে কতটুকু সম্মান করা হয় আর একজন বেনামাজির সাথে কেমন আচরণ করা হয়, এটা আপনার চোখের সামনে। মুমিন ব্যক্তির জন্য আল্লাহ তাবারকতালার কেমন দয়া রয়েছে, দয়া তো সবার জন্যই আছে, তো মুমিনের জন্য যে স্পেশাল দয়া, অল্প আয়ের মধ্যে মুমিন চলে যাচ্ছে, অল্প আয়ের আয়ের মধ্যে তার খরচও হয়ে যায়, অভাবও থাকে না আর সুন্দর মতো তার ফ্যামিলিও চলে যায়। মুমিনের জন্য আল্লাহ তাবারকতালা যতগুলো যত দিককে সহজ করে দিয়েছেন, মুমিনের বাহিরে গুনাহগারদের জন্য এতটা সহজ নয়। আল্লাহ তাআলা মুমিনের জন্য অন্তরে প্রশান্তি রেখেছেন, আল্লাহ তাআলা মুমিনের জন্য নাজাত রেখেছেন, আল্লাহ তাআলা মুমিনের সন্তানকে বাধ্যগত সন্তান বানিয়ে দেয়, দুনিয়াবি কোনো পেরেশানি মুমিনের কাছে নাই। এই মুমিনের গুণাবলী যদি আমরা অর্জন করতে চাই, তবে সাহাবা একরামের জীবনী, আউলিয়া একরামের জীবনী আমাদেরকে অধ্যয়ন করতে হবে। আর প্রকৃত মুমিন কিভাবে হওয়া যায় আর এর জন্য কি কি করতে হবে, এই বিষয়গুলো জানার যদি আমরা মন চায় যে জানি আমি আরও, তবে দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করি ইনশাআল্লাহ তাবারকতালা। এখানে আসলে এক একজনের এক এক রং আপনি দেখবেন, এক একজনের এক এক রকমের ইবাদতের ধরন আপনি দেখবেন, তখন আপনার মধ্যেও ইবাদতের এক স্পৃহা চলে আসবে। আর যখন ইবাদতের মন মানসিকতা আপনার তৈরি হবে, তখন ওই ইবাদতটাই ধীরে ধীরে আপনাকে মুমিন বানিয়ে দেবে।
কোরআনে পাকের মধ্যে সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আত্তা ইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মাগরুফি ওয়ান্নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ ওয়াবশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা সর্বশেষ বলছেন হে হাবিব, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন, অর্থাৎ এগুলো মুমিনের বৈশিষ্ট্য।
আল্লাহু আকবার।
তো মুমিনের বৈশিষ্ট্য প্রকৃত মুমিন চিনারও এর মধ্যে একটি হচ্ছে, আর ইস্তেমার মধ্যে এই বিষয়গুলো অধিকারে পাওয়া যায়।
সুবহানাল্লাহ।
একটা হচ্ছে আত্তা ইবুন তাওবাকারী, ইস্তেমার মধ্যে দেখবেন প্রতিনিয়ত তাওবা করানো হচ্ছে, প্রতিনিয়ত। আর তাওবা করাটা আল্লাহ তাআলা কত পছন্দ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তা ইবু মিনাল দামবি কামাল্লা দামবালাহু, যে গুণা থেকে যে তওবা করে প্রকৃতপক্ষে তার কোনো গুণাই নেই।
সুবহানাল্লাহ।
তো এই তওবাটা অধিকারে ইস্তেমার মধ্যে পাওয়া যায়। আল আবিদুন ইবাদত একটা রুটিন, যে ইস্তেমা কিভাবে পরিচালনা করা হবে, কিভাবে মানুষকে ইবাদতের মধ্যে লাগানো যায়, এর জন্য আমাদের নিগরানরা অনেক আগে থেকে চেষ্টা করছে আসলে শিডিউলটা কিভাবে করা যায়, কিভাবে করলে মানুষ ইবাদত করতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে আল হামিদুন, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা কতভাবে হয়ে থাকে ইস্তেমার মধ্যে। তারপর হচ্ছে আসাহিনুন, দুনিয়া থেকে বিমুখ, দুনিয়া বিমুখতা, যে মানুষ সবকিছু ত্যাগ করে তিন দিনের জন্য
আল্লাহর মধ্যে প্যান্ডেলের বাহিরে যাইতেও মন চায় না,
মন চায় না,
রাইট,
যে কোন সময় কোন নসিহত কোনটা যেন আমার হাতছাড়া হয়ে যায়। মানুষ চায় না, আমি দেখি তো মানুষ দাড়ি নেই, কিছু নেই, কিন্তু ওই যে একবারে যেন খুঁটি হয়ে বসে আছে, খুঁটি হয়ে বসে আসছে আর মনোযোগ। আর এমনও লোক দেখা যায় যে বাহ্যিকভাবে মনে হয় যে আসলে দুনিয়াবি মানুষ, কিন্তু যখন বয়ান শুনছে তাদের চোখ থেকে
অজরে পানি
পড়ছে।
এখানে আমি, আমার সাথে একজন ছিলেন ইস্তমাতে, নাম সাথে ছিলেন ভদ্রলোক, তো ব্যবসায়ী। আমরা সচরাচর মনে করি কি ব্যবসায়ীরা শুধু টাকার পিছনে হয়তো ছুটে, আমি, আমার অনেক শিক্ষা হয়েছে, তো আমি ব্যবসায়ী তো কি, ব্যবসায়ী দোকান ছেড়ে এসেছে এখানে আসে হয়তো ফোনের মাধ্যমে ডিল করতে এই সেই, কিন্তু আমার এই কনসেপ্টটা চেঞ্জ হয়েছে। আমি দেখলাম তিন দিন পর্যন্ত বসেছিল, তিন দিন ধরে মানে তাহাজুদ মিস নাই, সুন্নাত নফল মিস নেই, আর যেভাবে বসে আছে তো তিন দিন ধরে বসে আছে, আর খাওয়া দাওয়া আমি যেটা দেখেছি বিস্কিট, একটু বিস্কিট, একটু পানি খেতে আমি দেখিনি।
আল্লাহ,
না, আমি তো এখানে ইসলামাতে এসেছি, শুনতে এসেছি,
নিজেকে
পরিষ্কার করতে এসেছি, আমার তো একেবারে আমার কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল কি ইয়া আল্লাহ, আমার অনেক ভুল হয়েছে কি সব ব্যবসায়ী এমন না, মানে তার কথা শুনে আমি নিজে চমকে গেলাম, মানে যেভাবে একজন আল্লাহওয়ালা কথা বলে সেভাবে কথা বলছে, অথচ বড় ব্যবসায়ী তিনি, তো আমার কনসেপ্টটা চেঞ্জ হয়েছে না, আলহামদুলিল্লাহ। আমি দেখলাম আমার সঙ্গে ছিলেন তিন দিন, তাহাজ্জুদ সুন্নাত নফল কোরআনের তেলাওয়াত আর দুরুদ শরীফ জারি রয়েছে।
যখন ইস্তেমার মধ্যে আসবো, তাইব হব, আবিদ হব, হামিদ হব, সাহি হব, রাকিয়া হব, রুকুকারী হব, সেজদাকারী হব, আল আমির বিল মারুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার, পরবর্তী বলছেন যে ওই ব্যক্তি আমির বিল মারুফ, তারপর হচ্ছে নাহি আনিল মুনকার ওয়াল হাফিদুন আলি হুদুদিল্লাহ ওয়াবশিরিল মুমিনিন। তো এই যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কয়েকটা বৈশিষ্ট্য এখানে রয়েছে,
এগুলো সব মুমিনের মধ্যে।
এক তো হচ্ছে ইস্তেমার ময়দানে আপনি আসাজিদ আর রাকিউন আসাজিদুনা, এই বৈশিষ্ট্য পর্যন্ত তো ইস্তেমার মধ্যে থাকেই। আর যে আল আমিরুনা বিল মারুফি ওয়ান্নাহুনা আনিল মুনকার, যখন ইস্তেমার ময়দানে কেউ চলে আসে, আপনি বলছেন যে ওই ব্যক্তিকেও পরিবার থেকে পাঠান, যে আপনারা কন্ট্রোল করতে পারছেন না, সে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে ব্যক্তিকে পাঠিয়ে তো দেখেন, দেখবেন সে গিয়ে নিজে কি করে পরিবর্তন করার চেষ্টা করবে। তো আমির বিল মারুফ ওয়ান্নাহি আনিল মুনকার ইস্তেমা থেকে মানুষ হয়ে যায়,
নেকির দাওয়াত প্রদানকারী
হয়ে যায়, ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, এবং আল্লাহ তাআলার হুদুদগুলো যে রয়েছে সেগুলোর হিফাজত করে, অবাশিরুল মুমিনিন। এখানে তো হচ্ছে যে এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজে তাকে মুমিনের সার্টিফিকেট দিচ্ছেন, সে হচ্ছে মুমিন। আর পরবর্তীতে আল্লাহ রাসূলের মাধ্যমে বলছে সেই সকল মুমিনদেরকে সুসংবাদ
দেওয়ার জন্য এই গুণাবলীগুলো যাদের মধ্যে আছে। আল্লাহ পাক আমাদেরকে তিন দিনের সুন্নতে ভরা ইজতেমার মধ্যে আসা এবং পরিপূর্ণতার সাথে তিন দিন অবস্থান করা, যে ইবাদতের টাইমিংগুলো দেওয়া হয় এই টাইম মোতাবেক ইবাদত করা, জামাত সকর নামাজ আদায় করা, ইবাদত শেখা, সুন্নত শেখা, আল্লাহ পাক আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। তো ইনশাআল্লাহ তাবারাকাতাল দেখবেন হঠাৎ করে একদিন ইজতেমার ময়দান থেকে মাদানী জামিল অনুষ্ঠান শুরু করে দিয়েছি, আল্লাহ পাক কবুল করে নিক। বিদায় নিব আজকের অনুষ্ঠান থেকে, আবারও রহমতপূর্ণ প্রভাতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রহমতপূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমতপূর্ণ প্রভাত হয় তার।